গপ্প মিলে থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু জিএমটি শর্টস। আজকের গপ্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা ছোট বকুলপুরের যাত্রী। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক।
গাড়িটা ঘণ্টাখানেক লেট করেছে, ঠিক সময় পৌঁছলেও অবশ্য প্রায় সন্ধ্যা হয়ে যায়। স্টেশনের তেলের বাতিগুলো তার আগেই জ্বালানো হয়। প্ল্যাটফর্মে অল্প কয়েকজন মাত্র যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছিল, শঙ্কিত ও স্তব্ধভাবে। আরও গভীর রাত্রে ট্রেনের জন্য এ স্টেশনে সাধারণত আরও অনেক বেশি যাত্রী জড়ো হতে দেখা যায়। আজ একদল সিপাই প্ল্যাটফর্মে যাত্রীর অভাব পূর্ণ করেছে। গাড়ি দাঁড়ায় মিনিট দেড়েক। এই সময়টুকুর ব্যস্ততা এবং কলরব আজ স্টেশনে ঝিমানো মনে হয়। তারপর গাড়ি ছেড়ে যাবার দু চার মিনিটের মধ্যেই অদ্ভুতভাবে স্টেশন এলাকা যাত্রী শূন্য হয়ে ছমছমিয়ে আসে। গাড়ি থেকে যারা নেমেছে তারা কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি গেটে টিকিট দিয়ে পথে নেমে যায়। এত লোকে যে টিকিট কাটে এবং সদর গেটে টিকিট দাখিল করে স্টেশন ছাড়ে, এও এক অসাধারণ ব্যাপার বটে। চারিদিকে এক নজর তাকালেই টের পাওয়া যায় যে বাড়ির টান আজ সকলের হঠাৎ বেড়ে যায়নি। স্টেশন এলাকা ছেড়ে বের হওয়ার তাগিদেই যাত্রীদের এত তাড়া। পথে নেমেও কেউ দাঁড়ায় না। স্টেশনের লাগোয়া তেরাস্তার মোড়, দু তিনটে দোকানে মাত্র আলো জ্বলছে, বাকিগুলো বন্ধ। চায়ের দোকানের আলোটা সবচেয়ে উজ্জ্বল। সাধারণত এ সময় দোকানটা লোকে প্রায় ভরা থাকে, আজ একরকম খালি। প্রকাণ্ড বাঁধানো বটগাছের তলায় দুজন চাষি কিছু তরিতরকারি সাজিয়ে বসে আছে, কিন্তু ভেন্ডি বেগুনের দরটা জিজ্ঞেস করার কৌতূহল যেন আজ কারো নেই। স্টেশনের বাতির মতোই মিটমিট করে দিবাকরের চোখ, সে এদিক ওদিক তাকায়। চোখের পলকে পলকে তার জানা চেনা স্টেশনটি যেভাবে যাত্রীশূন্য হয়ে যেতে থাকে, সেটা যেন ম্যাজিকের মতো ঠেকে তার কাছে। একদল সশস্ত্র সিপাইয়ের দখলে স্টেশনের চেহারা যে অভিনব হয়েছে, এটা তার খাপ ছাড়া লাগে না। এ দৃশ্য দেখা অভ্যেস আছে। কাল এখানে যে ব্যাপার ঘটে গেছে তার বিবরণও সে গাড়িতে শুনেছে। এরকম দৃশ্যই সে প্রত্যাশা করছিল।
দেখলি ব্যাপারটা?
বাচ্চাটাকে বুকে চেপে আন্না চাপা গলায় বলে,
দেখবো আবার কি হাঙ্গামা হয়েছে, পাহারা বসেছে, না তো কি থিয়েটার হবে? এই হাবার মতো দাঁড়িয়ে থেকুনি, চাই চলো।
বিড়ি সিগারেট টানতে টানতে কজন বাবু মতো লোক একান্ত বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে তাচ্ছিল্যের সঙ্গে যাত্রীদের লক্ষ্য করছিল, নামধামও জিজ্ঞাসা করছিল দু একজনকে। স্টেশন যাত্রীশূন্য হয়ে আসায় এতক্ষণে দিবাকরদের দিকে তাদের নজর পড়ে। মাঝবয়সী বেঁটে লোকটি মুখ বাঁকিয়ে বলে,
ছাসাভূষো বাজে লোক, যেতে দাও।
তার খদ্দর পরা ছোকরা বয়সী সঙ্গীটি পান রাঙা মুখে আরও দুটো পান পুড়ে চিবোতে চিবোতে আন্নার দিকে চেয়ে থাকে। আচমকা পিচ করে পিক ফেলে হাত উঁচিয়ে আঙুল ঠেড়ে দিবাকরকে কাছে ডাকে,
শোনো।
দিবাকর অবশ্য দেখেও দেখে না, শুনেও শোনে না। পুঁটুলিটা বগলে চেপে দড়ি বাঁধা হাড়িটা হাতে ঝুলিয়ে আন্নাকে সঙ্গে নিয়ে গুটি গুটি এগোতে থাকে। ওরা জনাতিনেক তখন সামনে এসে
দাঁড়ায়।
শার্টের বুক পকেট থেকে দিবাকর দুখানা টিকিট বার করে দেখায়।
কত যাবে?
আগে ছোট বকুলপুর যাব।
শুনে তারা যেন একটু চমকে যায়। পানখোর ছোকরা আবার প্যাচ করে খানিকটা পিক ফেলে। গতকালের হাঙ্গামায় প্ল্যাটফর্মের লাল কাঁকড়ে খানিক রক্তপাত ঘটেছিল। ছোঁড়া যেন পানের পিক দিয়েই তার জের টেনে প্ল্যাটফর্মটা রাঙা করে দিতে চায়। দিবাকরও পান ভালোবাসে, রাস্তায় পুরো চার পয়সার তৈরি পান কিনেছে। কাগজের ঠোঙাটা বার করে সেও একটা পান মুখে পুরে দেয়। লোকগুলির এত কাছে দাঁড়ানোর জন্যই বোধহয় পানটা তার একটু তিতো লাগে। ওদের মাথার পিছনে দূরে কারখানাটার উঁচুতে টাঙানো নিঃসঙ্গ আলোটা তার চোখে পড়ছিল, অন্ধকার আকাশে যেন কোনো অবলম্বন ছাড়া ঝুলিয়ে রাখা হয়েছে। ওই কারখানার ধর্মঘট নিয়ে কাল স্টেশনের হাঙ্গামা। তিনজন নেতাকে ধরে ট্রেনে চালান দেবার সময় কয়েকশো মজুর তাদের ছিনিয়ে নিতে এসেছিল। তখন গুলি চলে, রক্তপাত ঘটে। গাড়িতে ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পর থেকে দিবাকরের আধা চাষি আধা মজুর প্রাণটা বড়ই বিগড়ে আছে। বেটে লোকটি জিজ্ঞাসা করে,
রাত করে ছোট বকুলপুর যাবে যে, সেখানকার খবর সব জানো?
খবর জেনে এসেছি বাবু, আত্মীয় কুটুম আছে, সেটা খবর নিতে এসেছি, তারা বেঁচে আছেন নাকি স্বাধীন হয়েছে।
ও বাবা, তোমার দেখি চ্যাটাং চ্যাটাং কথা।
না বাবু, গরিব মানুষ কথা কথা পাবো বলেন।
তিমাথার পাশে দুটি খোলা গরুর গাড়ি মুখ থুবড়ে পড়ে আছে। কাছে মাটিতে শুয়ে জাবর কাচ্ছে একজোড়া শীর্ণ ও শান্ত বলদ। স্টেশনের সামনে সাধারণত দু তিনটে ছ্যাঁকড়া ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে। ঘোড়া যত প্রাচীন, গাড়িগুলি ততধিক। বেগার খাটার ভয়ে গরিব গাড়োয়ানেরা আজ গাড়িই বের করেনি। গাড়ি চেপে শ্বশুরবাড়ি যাবার মতো বড় লোক দিবাকর কোনোদিনই ছিল না। আজ কিন্তু সে ঘোড়ার গাড়ি চেপেই যেত, আন্নার রূপোর গয়না বাঁধা দিয়ে। এই উদ্দেশ্যেই সে টাকা জোগাড় করে এনেছে। ছোট বকুলপুর পৌঁছতে রাত হবে এটা জেনেই তারা রওনা দিয়েছে। তবে রাত করে মেয়ে ছেলে আর শিশু নিয়ে 3 মাইল রাস্তা পাড়ি দিতে ঘোড়ার গাড়ির আশাটা ছিল, এখন ভরসা গরুর গাড়ি।
গাড়োয়ান কই হে?
দিবাকর ডাকে। দুই গাড়ির দুজন মালিকেরই আবির্ভাব ঘটে। আবছা আলোয় মনে হয় একজন যেন পুরনো বটগাছটা এবং অন্যজন দোকান ঘরের বেড়া ভেদ করে কাছে এসে দাঁড়াল। তাদের তাড়া নেই, গরুর গাড়িতে কম্পিটিশনও নেই। ধীরে সুস্থে তারা জানতে চায় দিবাকরেরা কোথায় যাবে।
ছোট বকুলপুর
শুনে তারা দুজনেই ঘাড় নাড়ে। ওরে বাবা, রাত্রিবেলা ছোট বকুলপুর কে যাবে, যেখানে সৈন্য পুলিশ গ্রাম ঘিরে আছে, রীতিমতো লড়াই চলছে। চারজনেই তারা সামনের পথটার দিকে তাকায়। ছোট বকুলপুরের এ রাস্তা কিছুদূর গিয়ে বাঁক নিয়েছে, কিন্তু সে পর্যন্ত এখন নজর চলে না। মনে হয় বিপজ্জনক অন্ধকারেই বুঝি পথটা হারিয়ে গেছে। বাঁ হাতে কোলের বাচ্চাকে সামলে ডান হাতে আন্না দিবাকরকে এক পা পিছু ঠেলে দেয়, নিজে এগিয়ে দায়িত্ব নেয়।
ওখানে অব্দি নাই বা গেলে বাবা, যত যেতে তাও নিয়ে চলো না, বাকি রাস্তা মোরা এমনি হেঁটে চলে যাব, ভাড়া ঠিক মতো পাবে বাবা, চলো না।
রাতের বেলা কে অত হাঙ্গামা করে নাকি বলো ঘুষের পর?
ওমা, তোমরা পুরুষ হয়ে দৌড়াচ্ছ, বাচ্চা কোলে মেয়ে ছেলে যাব, তোমরা পুরুষ হয়ে দৌড়াচ্ছ।
রাম চুপ করে থাকে, তার বয়স বেশি, সাহস কম। গগন ঘোষ বলে,
হ্যাঁ কমলতলা পর্যন্ত যেতে পারি।
তাই হোক, কমলতলার সীমা পেরিয়েও যদি নামিয়ে দেয় তবু প্রায় 1/2 মাইল হাঁটতে হবে। পুরো 1.5 ক্রোশ হাঁটার চেয়ে সে অনেক ভালো। একটা গাড়িতে বলদ জুড়লে আন্না উঠে বসে, এ কসরত তার অভ্যেস আছে। গগনের গাড়িটা নড়বড়ে, ক্রমাগত লেজ মোলে তাড়া না দিলে হাড় জিরজিরে বুড়ো বলদ এক পাও এগোতে চায় না। আন্না আগ্রহের সঙ্গে ছোট বকুলপুরের খবর জিজ্ঞাসা করে। তবে গায়ে ঘরে পৌঁছবার আগে বাপ ভাইয়ের কুশল জানার আশা সে করে না। গ্রামের সাধারণ অবস্থার ঘনিষ্ঠতর বিবরণ, অনেক নতুন খবর গগনের কাছে জানা যায়। দূর থেকে তারা শুনেছিল যে ছোট বকুলপুরের অবস্থা অতি শোচনীয়। প্রচণ্ড আঘাতে গায়ের গেরস্থ জীবন তছনছ চুরমার হয়ে গেছে। গগনের কাছে শোনা যায় ব্যাপার ঠিক তা নয়। গোড়ায় গায়ের মধ্যে খুব খানিকটা অত্যাচার হয়েছিল, কিন্তু তারপর গায়ের লোক আটঘাট বেঁধে এমন তৈরি হয়ে জিঁকে বসেছে যে চৌধুরী বা ঘোষেদের কোনো লোক অন্তত 2 ডজন রাইফেল ছাড়া গায়ের ভেতরে ঢুকতেই সাহস পায় না। একবার মুখ খুললে গগনকে থামানো দায়। গরুর লেজ মুলে মুলে মুখে গরু তাড়ানোর অদ্ভুত আওয়াজের ফাঁকে ফাঁকে সে চারিদিকের অবস্থা বর্ণনা করে যায়। তার মতে কলিযুগ সত্যিই এবার শেষ হতে চলেছে, সব লক্ষণ থেকে তাই মনে হয়, নইলে রাজায় প্রজায় এমন যুদ্ধ বাঁধে?
মোরা কলির পাপি লোক, এ লড়াইয়ে মোরা মরব, মোদের ছেলে পুলেরা ফের সত্যযুগ করবে।
অন্ধকার নিস্তব্ধ পথে বেশ সরগোল তুলেই গাড়ি চলে। রাস্তার ধারের কোনো কোনো ঘরের বেদখল দাওয়া থেকে মাঝে মাঝে টর্চের আলো এসে পড়ে গাড়িতে। গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন আসে,
কে যায়, কোথা যাবে?
গগন জবাব দেয়,
এই স্টেশনে ট্রেনের মেয়ে ছেলে কমলতলা যাবে।
গাড়ি গাছপালা বাড়িঘরের আড়ালে যাওয়া পর্যন্ত টর্চের আলো আন্নার গায়ে সাঁটা থাকে। ট্রেনের প্যাসেঞ্জার নিরীহ নির্দোষ মেয়ে ছেলেই যে যাচ্ছে গাড়িটাতে, সেটা যেন যতক্ষণ সম্ভব দেখা চায়। এ অঞ্চলে ঘন বসতি, গায়ে গায়ে লাগানো বড় বড় গ্রাম, তবু এখন সন্ধ্যা রাতেই রাস্তায় প্রায় লোক চলাচল নেই। গেঁয়ো লোকের পথ চলাও খাপছাড়া রহস্যময় হয়ে উঠেছে। এই পথ ধরেই গ্রাম থেকে গ্রামান্তরে লোকে পাড়ি দেয়। আজ যেন চারদিকে সকলেরই দীর্ঘ পথ হাঁটার প্রয়োজন ফুরিয়ে গেছে। রাস্তার পাশ থেকে আচমক হয়তো একজন রাস্তায় উঠে আসে, জোরে জোরে পা ফেলে খানিকটা এগোতে না এগোতেই আবার রাস্তার ধারের অন্ধকারেই মিলিয়ে যায়। মাত্র দুটি লোকের এরকম টুকটাক খুচখাচ খুচরো চলাফেরার প্রয়োজন নির্জনতা ও স্তব্ধতাকে আরো বেশি অস্বাভাবিক করে তোলে। কমলতলায় মস্ত ছাউনি পড়েছে, চোখ তুলে সেদিকে চেয়ে গগন মাথা চুলকোয়,
যাব নাকি এগিয়ে ছোট বকুলপুর পর্যন্ত?
গগন অনুমতি চাওয়ার সুরে বলে, দিবাকরেরাই যেন তাকে যেতে বারণ করেছে।
চলো যায় মেয়ার, নিয়েই যায় তোমাদের, মাঝ রাস্তায় কেমন করে নামিয়ে দিই বলো। হ্যাঁ,
আন্না খুশি হয়ে অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে বলে,
ভগবান মুখ পড়ে এক চোখ খাওয়া না, নইলে তোমার নতুন গাড়ি হতো বাবা, জোয়ান বলো ধরত।
ছোট বকুলপুরের প্রান্ত ছুটে ছুটে একেবারে তিন তিনটে টর্চের আলো গরুর গাড়িতে এসে পড়ে। কিছু হক ডাক শোনা যায়। বেশ বোঝা যায় গায়ে ঢোকবার মুখে যারা পাহারা দিতে গেড়ে বসেছে বিদ্রোহী গ্রামটিকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে, অসময়ে গগনের গরুর গাড়ির আবির্ভাবে তাদের মধ্যে খানিকটা সানন্দ উত্তেজনার সঞ্চার হয়েছে। গাড়িতে শুধু দুটি বলদ, একটি গাড়োয়ান, একজন পুরুষ ও একটি মেয়ে মানুষ এবং একটি বাচ্চা, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। দেখতে দেখতে সাত আটজন গাড়িটা ঘিরে ফেলে। টুপিটা ঠিক করে বসাতে বসাতে মাঝবয়সী মোটা লোকটি, সেই বোধহয় বেসরকারি দলের দলপতি, গম্ভীর গলায় বলে,
কোথা থেকে আসছো?
এই স্টেশনে ট্রেন গাড়ির প্যাসেঞ্জার। আজ্ঞা।
শারাপ, তোকে কে জিজ্ঞেস করেছে? তোমার নাম?
মোর নাম দিবাকর দাস।
বাবের নাম? কোথায় থাকো, কি করো, এদিকে এসেছো কেন?
বাবার নাম মনোহর দাস, তেনার সঙ্গে গেছেন তিব্বান মন্বন্তরে, রোগবারে তেমন কিছু না, উপোস দিয়ে মৃত্যু। হাওড়ায় থাকি, এই ঘনশ্যাম বেটনট কারখানা আছে না, ওখানে মজুর খাটি। এদিকে হাঙ্গামা শুনলাম, বউ কাঁদতে লাগলো যে তার বাপ ভাই মরেছে না বেঁচে আছে। তা ভাবলাম কি যে কারখানার ধর্মঘট তো দু দশ দিনে মেটার নয়, যা দিনকাল পড়েছে, তো বউকে নিয়ে দেখে আসি শ্বশুরবাড়ির ব্যাপার কি।
সবিনয়ে স্পষ্ট সরল ভাষায় দিবাকর তাদের আগমনের কারণ ও বিবরণ দাখিল করে। কাঁদাকাটা করে না বলে, ভয়ে দিশাহারা হয়ে পায়ের তলায় আছড়ে আছড়ে পড়ে না বলে বোধহয় তার ব্যাখ্যা এদের পছন্দ হয় না।
পুটুলিতে কি আছে, বোমা বন্দুক?
না না, কাঁথা কাপড়।
তুমি যে সত্যি দিবাকর দাস, মজুর খাটো, শ্বশুর বাড়ি আসছো, কোনো বদ মতলব নেই, তার প্রমাণ দিতে পারবে?
কি প্রমাণ দেব বলেন, সাক্ষী প্রমাণ তো সাথে আনিনি।
ষোলো সতেরো বছরের স্বেচ্ছাসেবক ফর্সা ছেলেটি খিলখিলিয়ে হেসে ওঠে। দীর্ঘ থলথলে চেহারার প্রৌঢ় বয়সী লোকটির ধমকে বিষম খেয়ে থেমে যায়, কাশতে কাশতে বেদম হয়ে পড়ে। আন্না বলে,
গায়ে চাষা পাড়ার দশটা লোক ডেকে পাঠাও না, বাবুরা মুখে দু চারজন চিনবে। আমি আমি এই গায়ের মিয়া বাবা।
সে তো চিনবে, না চিনলেও চিনবে। যাদের সঙ্গে যোগ সাজোস তাদের যদি না চিনবে তো কাদের চিনবে?
আন্না দিবাকরের কানে কানে বলে,
এই দেখো গায়ের লোক ডাকতে ডর আছে জানো।
দীর্ঘ থলথলে লোকটি আঙুল উঁচিয়ে বলে,
এই কানে কানে কি কথা হচ্ছে? চুপি চুপি শলা পরামর্শ চলবে না, খবরদার।
এই গায়ে যাওয়া কি বারণ বাবু? 140 রটিয়েছ?
দিবাকর প্রশ্ন করে। কদম ছাট চুল, লম্বাটে মাথা, পাঞ্জাবি গায়ে বখাটে চেহারার ছোড়াটা বলে,
বারণ কেন? বারণ নেই। তোমরা কে কি মতলবে এসেছো জানা গেলেই যেতে দেওয়া হবে।
আগে ও সব যাতে জানা যায় তারা এটা বিহিত করো না বাবুরা।
তামাশা হচ্ছে?
ধমকানির চোটে দিবাকরেরা চুপ হয়ে যায়। বাচ্চাটা কুঁকিয়ে কেঁদে উঠে প্রতিবাদ জানায়। ওদের দিকে পিছন ফিরে বসে ছেলেকে শান্ত করতে করতে আন্না তাদের মন্তব্য ও পরামর্শ শোনে। আচমকা গরুর গাড়ি চেপে হাজির হয়ে তারা যে গুরুতর ও জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তা নিয়ে মানুষগুলি রীতিমতো বিব্রত ও বেশ খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছে। সঙ্গের জিনিস, বেশভূষা, চেহারা দেখে আর কথাবার্তা শুনে সত্যি সত্যি টের পাবার জো নেই যে এরা সত্যিকারের নিরীহ সাধারণ কুবেচারী চাষা মজুর, মাঘ ভাতার ছাড়া অন্য কিছু নয়। কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে দারুণ সন্দেহের কারণ। যে তাণ্ডব চলেছে ছোট বকুলপুরে কদিন ধরে তাতে সত্যিকারের কোনো ভীরু মুখ্য ছোট লোক মাঘ ছেলে সঙ্গে নিয়ে সাধ করে কখনো তার মধ্যে আসতে চায়? তাও আবার হাঙ্গামার খবর জানবার পরে। বাজে লোকের এ সাহস হবে কোথা থেকে? তার চেয়েও বড় কথা, সন্দেহের কথা, চারিদিকে এত রাইফেল বন্দুকের সমারোহ দেখেও ওরা মোটে ভড়কে যায়নি, দিব্যি নির্ভয় নিশ্চিন্ত ভাব। একজন নিচু গলায় বলে,
নিশ্চয়ই কোনো ডেঞ্জারাস লোক ছদ্মবেশে এসেছে।
দীর্ঘ থলথলে লোকটি হুকুম দেয়,
এই জিনিসপত্র নিয়ে নামো, নামো বলছি।
তার মুখের কথা খুঁজতে না খুঁজতে দুজনে দিবাকরকে ধরে টেনে নামিয়ে দেয়। উৎসাহ অথবা উত্তেজনার আতিশয্যে একজনের হাত থেকে পড়ে গিয়ে মুখ বাঁধা মাটির হাঁড়িটা ভেঙে যায়, ছড়িয়ে পড়ে আধ হাঁড়ি জল, আর তাতে কিলবিল করে গোটা ছয়েক শিং মাছ। দিবাকর গোসা করে বলে,
দিলে তো বাবুরা, গরিবের প্রত্যেক দফা মেরে দিলে তো, রুগী বউটা এখন খাবে কি?
বলি, ওহে দিবাকর দাস, কারখানায় খেটে খাও বললে না? কুলি মজুরের বউরা কবে থেকে শিং মাছের ঝোল খাচ্ছে? 5-6 টাকা শিং মাছের শের।
তো বাবু, শিং মাছ খাওয়া কি মদের বারণ আছে নাকি?
এ ফোড়নের অপমানে ক্রুদ্ধ হয়ে সে গর্জন করে ওঠে,
শাট আপ বিয়াদব।
পোটলাটা খুলে তন্ন তন্ন করে খোঁজা হয়, তাতে একটা অঘটন ঘটে যায়। আন্নার বাচ্চাটা রাস্তায় দু একবার পায়খানা করেছে, নোংরা ন্যাকড়া দলা পাকিয়ে আন্না পুটলির মধ্যে রেখেছিল। ঘাঁটতে যাওয়ায় অনুসন্ধানীর হাতে ময়লা লেগে যায়, গন্ধে ও স্পর্শে রাগ চড়ে যাওয়ায় বিহিসাবির মতো পুটলিটাতে সে বল শুট করার মতো লাথি মেরে বসে, ফলে কাদার মতো তরল পদার্থ খানিকটা তার পায়েও লাগে, ছিটকে বন্দুকের গায়েও একটু আধটু লেগে যায়। গাড়িতে বিছানো বিচালি তুলে ছেঁড়া বস্তাটার ভাঁজ খুলে খোঁজার পর গগন আর দিবাকরের গা খোঁজা হয়। দিবাকরের শার্টের পকেট থেকে বার হয় পানের মোড়কটা।
বাহ, সাজা পান দে তো একটা।
তিনটে পান অবশিষ্ট ছিল, তিনজনের মুখে যায়। পান চিবোতে চিবোতে একজন লণ্ঠনের আলোয় পান মোড়া ছাপানো কাগজটার দিকে এক নজর তাকিয়েই যেন বৈদ্যুতিক শক্ষে চমকে ওঠে। কাগজটা ভালো করে মেলে ধরে সে বিস্ফারিত চোখে বড় হরফের হেডলাইনটার দিকে চেয়ে থাকে,
ছোট বকুলপুরের
সংগ্রামী বীরদের প্রতি। নিগূঢ় আবিষ্কারের উত্তেজনায় কাঁপা গলায় সে চেঁচিয়ে ওঠে,
পাওয়া গেছে, ইস্তেহার পাওয়া গেছে।
ইস্তেহার? তাই বটে, বিপজ্জনক ইস্তেহার। যদিও দুমড়ে মুচড়ে চুন আর পানের রসে মাখামাখি হয়ে গেছে, তবু চেষ্টা করলে আগাগোড়া পড়া যায়। পড়তে পড়তে চোখও কপালে উঠে যায়, তবু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর শূন্যে হাতড়াতে হবে না, মন গড়া সন্দেহ সংশয়ে আর জর্জরিত হতে হবে না। একেবারে অকাট্য প্রমাণ পাওয়া গেছে হাতের মুঠোয়, এবার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। প্রশ্নটার যেন স্বাদ আছে, এমনি ভাবে আরামে জিভে জড়িয়ে জড়িয়ে উচ্চারণ করা
হয়। তো কিছু জানি না বাবু, চার পয়সা পান কিনলুম, পানওয়ালা ও কাগজটাতে জড়িয়ে দিল।
পানওয়ালা জড়িয়ে দিল না, তুমি ভেবে তিনটা পান কিনে এই ইস্তেহারটাতে জড়িয়ে নিলে? হ্যাঁ
কেন, তা করতে যাবো কেন?
এই আর ঢং করো না, এবার আসল নামটা বলো দেখি, বলো তোমার আসল নাম কে?
দিবাকর আর আন্না পরস্পরের মুখের দিকে তাকায়।
এখনকার মতো গপ্প বিরতি সময় শেষ, পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।